বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 255 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম। لا تأخذه سنة ولا نوم، له ما في السماوات وما في الأرض، من ذا الذي يشفع عنده لا تأخذه سنة ولا نوم له ما في السماوات والأرض من ذا الذي يشفع عنده يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع ولا يؤوده حفظهما وهو العلي العظيم صدق الله العلي العظيم
بسم الله الرحمن الرحيم আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই, তিনি জীবিত সব কিছুর ধারক, তাকে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করতে পারে না, আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তাঁর, এমন কে আছে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া সুপারিশ করবে, বান্দাদের সামনে কিংবা পেছনে যা কিছু রয়েছে সব কিছুর ব্যাপারেই তিনি জানেন, তিনি যেটুকু ইচ্ছা করেন তা ব্যতীত তাঁর জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না, তাঁর সিংহাসন আকাশমণ্ডলী ও পৃথিবী জুড়ে পরিব্যাপ্ত, আর এগুলোকে ধারণ বা রক্ষণাবেক্ষণে তিনি ক্লান্ত হন না, তিনি সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তিলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত এবং মধ্যপ্রাচ্য সহ সমগ্র বিশ্বে। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এরপর শুনবেন গুরুত্বপূর্ণ সংবাদের বিশ্লেষণ নিয়ে প্রতিবেদন। শ্রোতা বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তাঁরা জানেন সংবাদ পরিবেশনায় আমরা নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের খবরাখবরের পাশাপাশি বিশ্বের মজলুম জনগোষ্ঠীর খবরকেও আমরা গুরুত্বের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাক হিন্দের কণ্ঠস্বর। যারা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বের এই নিপীড়িত কণ্ঠস্বর শুনতে চান তারা রেডিও তেহরানের সামাজিক মাধ্যমেও যুক্ত হতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন persetoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/persetodaybangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদুর ফাইভ স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই মেইলে রেডিও তেহরান 1982@gmail.com। সংবাদ বিশ্লেষণের পর গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আরেকবার জানিয়ে দেয়া হবে। তো এখন শোনা যাক সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইসরায়েলি সেনাবাহিনী ক্লান্ত, রাফা আক্রমণ করলেও তারা যুদ্ধে হেরে যাবে, হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহর মন্তব্য। ইরানি প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি বেড়েছে 5 গুণ, উচ্চ ক্ষমতার হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল ইয়েমেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা ফৌজদারি অপরাধ, এটা চলতে পারে না, ডক্টর আসিফ নজরুলের মন্তব্য। এবং সংশোধিত নাগরিকত্ব আইন ইস্যুতে বিজেপি দেশে ধর্মের ভিত্তিতে বিভাজনের চেষ্টা চালাচ্ছে, পশ্চিমবঙ্গ কংগ্রেসের অভিযোগ। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহ বলেছেন, ইহুদিবাদ ইসরায়েলের দখলদার সেনারা ক্লান্ত, তারা যদি রাফা শহরে আক্রমণ চালায় তাহলেও তারা যুদ্ধে হেরে যাবে। গতকাল তিনি এক টেলিভিশন ভাষণে একথা বলেন। হাসান নাসরুল্লাহ বলেন, ইসরায়েলের শীর্ষ পর্যায়ের বিশেষজ্ঞরা কৌশলগত পরাজয়ের কথা স্বীকার করছে। হাসান নাসরুল্লাহ আরও বলেন, গাজায় যে প্রতিরোধ যুদ্ধ চলছে তা সারা বিশ্বের কাছে একটি অলৌকিক ঘটনার মতো মনে হচ্ছে এবং বিশ্ববাসী বিস্মিত। এটি পবিত্র কোরআনের সংস্কৃতি এবং এটি সমগ্র বিশ্বের জন্য একটি ঐশ্বরিক প্রমাণ। হিজবুল্লাহ মহাসচিব বলেন, গাজা যুদ্ধে ইহুদিবাদী ইসরায়েল তাদের সেনাদের মৃত্যুর ব্যাপারে যে সংখ্যার কথা স্বীকার করছে, প্রকৃত সংখ্যা তার চেয়ে অনেক বেশি। আমরা আমাদের শহীদদের কথা প্রকাশ্যে ঘোষণা করি, কিন্তু শত্রুরা তাদের মৃত সেনার সংখ্যা গোপন করছে এবং ইসরায়েলি সেনাদের উপর এর একটি বিরাট প্রভাব পড়ছে। নাসরুল্লাহ বলেন, ইসরায়েলের উত্তরাঞ্চলে ইহুদিবাদী সেনাদের মৃত্যু ও ক্ষয়ক্ষতির বিষয়ে কঠোর গোপনীয়তা রক্ষা করা হচ্ছে। গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের জাতীয় ফুটবল দলের নাম করা খেলোয়াড় মোহাম্মদ বারাকাত ও তার পরিবারের সদস্যরা শহীদ হয়েছেন। সোমবার ফিলিস্তিনে ছিল রোজার প্রথম দিন, অন্যদিনের মতো সেদিনও গাজায় বোমা হামলা অব্যাহত রাখে দখলদার বাহিনী। এই হামলায় শহীদ হন ফিলিস্তিন জাতীয় ফুটবল দলের হয়ে তিনটি আন্তর্জাতিক ম্যাচ খেলা মোহাম্মদ বারাকাত। তিনি দেশটির ঘরোয়া লীগে আখলি গাজা ফুটবল ক্লাবের হয়ে খেলতেন। ক্লাবের জার্সিতে 114 গোল করেছেন 39 বছর বয়সে এই ফুটবলার। তিনি প্রথম ফুটবলার যিনি গাজা ভিত্তিক কোন ক্লাবের হয়ে 100টি গোলের রেকর্ড গড়েন। শুধু বারাকাতই নন, ইসরায়েলের বোমা হামলায় মারা গেছেন গাজার আরও অনেক ক্রীড়াবিদ। এই যুদ্ধে পর্যন্ত শহীদ হয়েছেন বাস্কেটবল খেলোয়াড় আল ব্রেইজ, বাসিম আল নাভিন এবং ফিলিস্তিন জাতীয় ফুটবল দলের হানি আল মাসদার, রাশিদ দাবুর এবং আহমদ আওয়াদ। ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা আশতিয়ানি বলেছেন তার দেশ থেকে সামরিক সরঞ্জাম রপ্তানির পরিমাণ গত কয়েক বছরে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গতকাল রাজধানী তেহরানে ইরানের মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকের অবকাশে তিনি সাংবাদিকদের কাছে এ তথ্য জানান। জেনারেল আশতিয়ানি বলেন, ইরানের প্রতিরক্ষা শিল্প এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে সামরিক সহযোগিতা উল্লেখযোগ্য মাত্রায় বেড়েছে। রাশিয়া, তুরস্ক এবং আরও কয়েকটি দেশের সঙ্গে সামরিক সম্পর্কের কথা উল্লেখ করে তিনি বলেন, তার দেশ এখন বিমান ও উড়োজাহাজ তৈরির ক্ষেত্রে অনেক বেশি সক্ষমতা অর্জন করেছে। ইরানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, গত দুই বছরের তুলনায় এবার প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানির পরিমাণ 4-5 গুণ বেড়েছে এবং আমরা আরও কিছু অস্ত্র তৈরির চেষ্টা করছি যা ভবিষ্যতে প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি বাড়াতে বিশেষ ভূমিকা রাখবে। জেনারেল রেজা আশতিয়ানি বলেন, ড্রোনের ইঞ্জিন তৈরির ক্ষেত্রে আমরা স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি এবং আরও ভারী ইঞ্জিন তৈরির ক্ষেত্রে উচ্চ পর্যায়ে পৌঁছানোর চেষ্টা করছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনী সফলভাবে একটি উচ্চ ধ্বংস ক্ষমতা সম্পন্ন হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। লোহিত সাগরে যখন ইহুদিবাদী ইসরায়েল এবং তার মিত্রদের জাহাজে হুতি সমর্থিত সামরিক বাহিনী হামলা চালাচ্ছে এবং এ নিয়ে যখন মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ তুঙ্গে রয়েছে, তখন এই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করার খবর এল। নাম প্রকাশে অনিচ্ছুক একটি সামরিক সূত্র রাশিয়ার স্পুতনিক বার্তা সংস্থাকে জানিয়েছে, সলিড ফুয়েল চালিত এই ক্ষেপণাস্ত্র প্রতি ঘণ্টায় 6200 মাইল গতিতে ছড়তে পারে, যা শব্দের চেয়ে 8 গুণ বেশি। ওই সূত্র জানায়, লোহিত সাগর, আরব সাগর এবং এডেন উপসাগর ও ইহুদিবাদ ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালানোর জন্য ইয়েমেন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যাপকভাবে উৎপাদনের পরিকল্পনা করছে। সামরিক সূত্রটি বলছে, পরীক্ষার কয়েক মাসের মধ্যে ইয়েমেন তাদের ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের ওয়ারহেড ও বোমা বহনের সক্ষমতা দ্বিগুণ বাড়িয়েছে। গত সপ্তাহে ইয়েমেনের প্রতিরক্ষামন্ত্রী মেজর জেনারেল মোহাম্মদ নাসের আল আতিফি বলেছিলেন, দেশের সামরিক বাহিনীর হাতে এখনও অনেক ধরনের অস্ত্র রয়েছে যা কেউ দেখেনি। ইয়েমেনের দক্ষিণ পশ্চিমাঞ্চলে বন্দরনগরী হুদাইদার আন্তর্জাতিক বিমানবন্দরে আবার বিমান হামলা চালিয়েছে আমেরিকা ও ব্রিটেনের সন্ত্রাসী সেনারা। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার প্রতিরোধ যোদ্ধাদের প্রতি সমর্থন জানিয়ে ইয়েমেনের হুতি সমর্থিত সামরিক বাহিনী লোহিত সাগরে ইসরায়েলি জাহাজে যে হামলা চালিয়ে আসছে তা বন্ধ করার লক্ষ্যে ইঙ্গো মার্কিন বাহিনী এই হামলা চালিয়েছে। লোহিত সাগরে ইয়েমেনের সেনারা শুধু ইসরায়েলি জাহাজে নয়, বরং ইসরায়েল অভিমুখী যে কোনো দেশের জাহাজে হামলা চালানোর কথা ঘোষণা করেছে। এরই মধ্যে ইয়েমেনের সেনারা আমেরিকা ও ব্রিটেনের কয়েকটি জাহাজে হামলা চালিয়েছে এবং একটি ব্রিটিশ জাহাজ লোহিত সাগরে ডুবেও গেছে। নতুন হামলা সম্পর্কে খবরে বলা হয়েছে, আমেরিকা ও ব্রিটিশ যুদ্ধ বিমানগুলো হুদাইদা শহরের আন্তর্জাতিক বিমানবন্দরে তিন দফা বোমা হামলা চালায়। এর কয়েক ঘণ্টা আগে ইউনাইটেড কিংডম ম্যারিটাইম ট্রেড অপারেশনস জানিয়েছিল, ইয়েমেনের সেনারা আমেরিকার একটি বাল্ক জাহাজে হামলা চালিয়েছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশের গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণে গুরুতর আহতদের কেউই শঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন। তিনি জানান, এখন পর্যন্ত 32 জন রোগী শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন। আরও জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ সংবাদদাতা।
গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণে গুরুতর আহতদের কেউই শঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্ত লাল সেন। তিনি বলেছেন, গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণে গুরুতর আহতদের অনেকেই এখানে এসেছেন। এখন পর্যন্ত 32 জন রোগী শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন। 32 জনের কেউই শঙ্কামুক্ত নন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, বৃহস্পতিবার সকালে ডাক্তার সহ একটা মেডিকেল বোর্ড বসেছিল। 50 ভাগের বেশি বার্নের রোগী আছেন এখানে। 80 ভাগের বেশি পড়ে যাওয়া রোগীর সংখ্যা 10 জনের বেশি। রোগীদের অবস্থা এতটাই খারাপ যে সবারই শ্বাসনালী পুড়ে গেছে। বৃহস্পতিবার সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণে আহত রোগীদের বিষয়ে সাংবাদিকদের এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, সরকারের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা অব্যাহত রয়েছে। বাকিরা এই মুহূর্তেই বলা যাচ্ছে না, তবে তাদের কেউই আশঙ্কা মুক্ত নন। তাদের 6 জন ইতিমধ্যে আইসিইউতে রয়েছেন, যাদের 90 ভাগের বেশি পুড়ে গেছে। অগ্নিদগ্ধদের মধ্যে বেশ কয়েকজন শিশুও রয়েছে।
আমার এখানকার সব চিকিৎসক মিলে আমরা সব রোগীকে দেখছি। আমরা একটা মেডিকেল বোর্ড বসাইছিলাম, সে বোর্ডে আমি ছিলাম, আমার আরো যারা ডাক্তার সবাই মিলে। এর মধ্যে 80-90% রোগী প্রায় 10 জনের বেশি বাচ্চা আছে। সুতরাং এটা মানে এত বড় খারাপ ঘটনা।
বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
বিভিন্ন সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শিবির ট্যাগ দিয়ে হামলা অ্যাটেম্পট টু মার্ডারের মতো অপরাধ বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক অধ্যাপক ড. আসিফ নজরুল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে আজ আইন অনুষদের সামনে মানববন্ধন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে অংশ নিয়ে আসিফ নজরুল বলেন, শিবির ট্যাগ দিয়ে শিক্ষার্থীদের নির্যাতন করা হয়। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে এই রাজনীতি নতুন না, যাকে মারবে সে শিবির। সবকিছু ঢাকা হয় শিবির ট্যাগ দিয়ে। আমরা ছাত্রলীগ কিংবা সরকারকে সুস্পষ্টভাবে বলতে চাই, আপনাদের যদি এতই শিবির ভীতি থাকে তাহলে আইন করে শিবিরকে নিষিদ্ধ করেন না কেন? তিনি বলেন, ধারণা করে মিথ্যা অভিযোগ করে কাউকে মারতে পারেন না আপনারা, এটা গুরুতর অপরাধ, ফৌজদারি অপরাধ। আমি অনেক খোঁজ নিয়ে দেখেছি আমাদের যেসব শিক্ষার্থীর উপর হামলা করা হয়েছে তারা শিবির কেন, কোনো সংগঠনের সঙ্গেই জড়িত নন। ভারতের পশ্চিমবঙ্গ কংগ্রেসের মুখপাত্র সৌম্য আইচ বলেছেন, সংশোধিত নাগরিকত্ব আইন ইস্যুতে বিজেপি রাজনীতিতে ধর্ম যুক্ত করে বিভাজনের চেষ্টা চালাচ্ছে। তিনি বলেন, সংশোধিত নাগরিকত্ব আইনকে ধর্মীয় বৈষম্য তৈরির হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। কলকাতা থেকে আরো জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি।
পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সৌম্য আইচ রায় সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ ইস্যুতে কেন্দ্রীয় সরকারের ক্ষমতাসীন বিজেপির বিরুদ্ধে রাজনীতিতে ধর্মকে যুক্ত করে বিভাজনের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন। তিনি আজ বৃহস্পতিবার এ সংক্রান্ত মন্তব্য করেন। কংগ্রেসের মুখপাত্র বলেন, সিএএতে ধর্মীয় বৈষম্য করার চেষ্টা হচ্ছে। একটা সম্প্রদায়কে বাদ দিয়ে সিএএকে নিয়ে আসা হয়েছে, এটার উদ্দেশ্য তো পরিষ্কার। এখানে শুধুমাত্র 3টি দেশের কথা উল্লেখ করা আছে, বাকি প্রতিবেশী দেশগুলোর কথা বলা নেই।
মানে একটা সম্প্রদায়কে বাদ দেওয়ার কথা বলা হয়েছে, তার মানে এদের উদ্দেশ্য হচ্ছে হিন্দু মুসলিম খেলা খেলো আর ভোটটাকে ভাগ করো। পরিষ্কার ভারতবর্ষের সংবিধানে কোথাও বলা নেই এমন কোন আইন করা যায় যেখানে রিলিজিয়াস ডিসক্রিমিনেশন করা হবে। একটা সম্প্রদায়কে সম্পূর্ণ বাদ দিয়ে দেওয়া হলো। আর পার্সিকিউশন কি শুধুমাত্র ধর্মীয় কারণে হয়, এথনিক কারণে হয় না, পলিটিক্যাল জিওপলিটিক্যাল রিজনে পার্সিকিউশন হয় না।
প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকার 2019 সালে সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ তৈরি করেছে, কিন্তু এতদিনেও তার বিধি তৈরি না হওয়ায় তা কার্যকর হয়নি। সম্প্রতি এক বিজ্ঞপ্তি জারির মধ্য দিয়ে তা কার্যকর হয়েছে। বিতর্কিত ওই আইনে মুসলিমদের বাদ দিয়ে বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান থেকে আসা নিপীড়িত হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিস্টান শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা রয়েছে। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dm।
ফিরছি বিশ্ব সংবাদে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানিয়েছেন তিনি জার্মান চ্যান্সেলর ওলাফ শোলসকে বলেছেন যে পশ্চিমাদেরকে অবশ্যই দ্বিচারিতা বন্ধ করতে হবে এবং ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদ ইসরায়েল যে বর্বরতা চালাচ্ছে তার অবসান ঘটাতে পদক্ষেপ নিতে হবে। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদুলুকে দেয়া সাক্ষাৎকারে আনোয়ার ইব্রাহিম সুস্পষ্ট করে বলেন, পশ্চিমা নেতাদেরকে দ্বিচারিতা ছেড়ে গাজা ইসরায়েলের জাতিগত শুদ্ধি অভিযান বন্ধ করার ব্যবস্থা নিতে হবে। গত 7 অক্টোবর ইহুদিবাদ ইসরায়েলের বিরুদ্ধে হামাসের সামরিক অভিযানের কথা উল্লেখ করে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী জার্মান চ্যান্সেলরকে বলেন, এই সমস্যা 7 অক্টোবরের মধ্যে নিহিত নয়, বরং সমস্যাটি হচ্ছে পুরো ব্যবস্থাপনায়, উপনিবেশবাদ ও বর্ণবাদিতায় এবং গাজায় যে জাতিগত শুদ্ধি অভিযান চলছে তার মধ্যে। এগুলো অবশ্যই এখন বন্ধ হতে হবে। ইরাকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কাসাম আল আরাজি ইঙ্গিত দিয়েছেন যে ইরাকের কুর্দিস্তান অঞ্চলে ইসরায়েলি গুপ্তচর সংস্থা মোসাদের উপস্থিতি রয়েছে এবং এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। কুর্দিস্তান অঞ্চলে মোসাদের তৎপরতা সম্পর্কে ইরাক সরকার সক্রিয়ভাবে তথ্য উদ্ঘাটনের চেষ্টা করছে বলেও তিনি জানান। ইরাকের আল আহেদ টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে আল আরাজি এসব কথা বলেন। এ সময় তিনি গত জানুয়ারিতে ইরবিলে মোসাদের একটি গুপ্তচর কেন্দ্রে ইরানি সেনাদের হামলার কথা উল্লেখ করেন। তেহরান সবসময় বলে এসেছে, ইরবিলের যে ভবনে ইরানি সেনারা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে সেটি ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদের একটি কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানে এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি মোহাম্মদ আমির হোসাইন। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ফিলিস্তিনি প্রতিরোধের টিকে থাকার অর্থ ইসরায়েলের কৌশলগত ব্যর্থতা। লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লার মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহ গতরাতে এই মন্তব্য করেন। বিস্তারিত সংবাদ ভাষ্যটি শুনুন নাসির মাহমুদের পরিবেশনায়।
লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লার মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহ বলেছেন, আলাকসা তুফান অভিযান 6ষ্ঠ মাসে গড়াল। গতরাতে তিনি ওই অভিযানের বিচিত্র অর্জনের কথা তুলে ধরে বলেন, দখলদার ইহুদিবাদী ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে শক্তিমত্তার সাথে লড়াই করে ইসলামী প্রতিরোধ শক্তিগুলো এখনও দৃঢ়তার সঙ্গে টিকে রয়েছে। স্বয়ং ইহুদিবাদী ইসরায়েলি বিশিষ্ট বিশ্লেষকরা তাদের কৌশলগত মারাত্মক পরাজয়ের কথা নির্দ্বিধায় স্বীকার করছে। সৈয়দ হাসান নাসরুল্লাহ জোর দিয়ে বলেছেন, প্রতিরোধ শক্তিগুলো সকল ফিলিস্তিনি গোষ্ঠী এবং হামাস নেতাদের পাশে দাঁড়িয়েছে। এখন যুদ্ধের 6 মাস পর নেতানিয়াহু কোনো অর্জন ছাড়াই গাজার গভীরে ঢুকে মৌখিকভাবে দাবি করছে, রাফা আক্রমণ না করলে নাকি যুদ্ধে হেরে যাবে বলে প্রমাণিত হবে। হাসান নাসরুল্লাহ তাঁর বক্তব্যের ধারাবাহিকতায় ইসরায়েলি যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে উদ্দেশ্য করে বলেছেন, তুমি যদি রাফাতেও সেনা পাঠিয়ে আক্রমণ করো তবুও যুদ্ধে হেরে যাবে, এমনকি তুমি হামাস কিংবা প্রতিরোধ শক্তিগুলোর কিছুই করতে পারবে না, ধ্বংস করা তো দূরেরই কথা। লেবাননের হিজবুল্লাহ মহাসচিব ইয়েমেনের প্রতিরোধ বাহিনীর সহযোগিতা এবং গাজার মুসলিম ফিলিস্তিনিদের সহায়তায় তাদের এগিয়ে আসার বিশাল বরকত ও ফলাফলের কথাও তুলে ধরেছেন। তিনি স্পষ্ট করে বলেছেন, ইয়েমেনিরা বর্বর ইহুদিবাদী ইসরায়েলের অর্থনীতিকে পুরো দস্তুর পঙ্গু করে দিয়েছে। গত কয়েক মাসে গাজায় ইহুদিবাদী ইসরায়েলি সেনাদের ভয়াবহ অপরাধ যজ্ঞের পর আঞ্চলিক প্রতিরোধ গোষ্ঠীগুলো নিপীড়িত ফিলিস্তিনি জনগণের সমর্থনে এগিয়ে এসেছে। গত 7 অক্টোবর 2023 সাল থেকে পশ্চিমা দেশগুলোর পূর্ণ সমর্থন নিয়ে ইসরায়েল গাজা উপত্যকা সহ জর্দান নদীর পশ্চিম তীরে অসহায় এবং নির্যাতিত ফিলিস্তিনি জনগণের উপর নির্বিচার গণহত্যা শুরু করেছে। সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী গাজায় ইহুদিবাদী সেনাদের হামলায় 31,000-এরও বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন এবং 72,000-এরও বেশি আহত হয়েছেন। ইহুদিবাদী ইসরায়েলি রাষ্ট্র 1917 সালে ব্রিটিশ উপনিবেশবাদের পরিকল্পনায় সৃষ্টি হয়েছে। তারা বিভিন্ন দেশ থেকে ইহুদিদেরকে ফিলিস্তিনি ভূমিতে অভিবাসনের মাধ্যমে ওই রাষ্ট্র তৈরি করে। 1948 সালে ওই রাষ্ট্রের অস্তিত্ব ঘোষণা করা হয়। তারপর থেকেই ফিলিস্তিনিদের উপর জাতিগত শুদ্ধি অভিযান চালানো এবং তাদের সমগ্র ভূমি দখল করার জন্য নানা উপায়ে বিচিত্র গণহত্যার পরিকল্পনা গ্রহণ করে তারা।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় persetoday.ir/bn। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com।
ফিরে আসছি দৃষ্টিপাতে, এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। সোমালিয়ান জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লা ইতিমধ্যে সোমালিয়ার গারকাত বন্দরের কাছে নোঙর করেছে বলে নৌ পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক জানিয়েছেন। সম্পর্কে বিস্তারিত প্রতিবেদন করেছেন আমাদের ঢাকার বিশেষ সংবাদদাতা।
সোমালিয়ান জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লা ইতিমধ্যে সোমালিয়ার গারাকাদ বন্দরের কাছে নোঙর করেছে। আজ বৃহস্পতিবার সোমালিয়ার গারাকাদ বন্দর থেকে 20 নটিক্যাল মাইল দূরে জাহাজটি নোঙর করা হয়। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি নাবিকদের উদ্ধারে করণীয় নিয়ে এক আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে এসব কথা জানান নৌ পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডর মোহাম্মদ মাকসুদ আলম।
এখন যেহেতু জাহাজটি অফ সোমালিয়া কোস্টে, সোমালি কোস্টে এখন যেহেতু জাহাজটি অ্যাঙ্কর করেছে, ডেফিনেটলি এই অ্যাঙ্কর করার পরবর্তীতে যারা এই জাহাজটি হাইজ্যাক করেছে, আমরা এক্সপেক্ট করছি যে তারা কোনো না কোনো সময় যে আমাদের যেই কনসার্ন, যেই অথরিটি অথবা জাহাজের মালিক কর্তৃপক্ষের সাথে তারা হয়তো যোগাযোগ করবে।
নাবিকদের উদ্ধারে পরবর্তী পদক্ষেপ জানতে চাইলে মহাপরিচালক জানান, পরবর্তী পদক্ষেপ কী হবে সেটি নির্ভর করে যারা হাইজ্যাক করেছে তারা কীভাবে যোগাযোগ করে এবং কী যোগাযোগ করে তার উপর। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম সচিব অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল খুরশেদ আলম জানান, জিম্মি নাবিকদের উদ্ধারে আন্তর্জাতিক পদ্ধতি অনুসরণ করে দ্রুতই ব্যবস্থা নিচ্ছেন তারা।
তো আমরা এখনও জানি না তাদের কি দাবি দেওয়া, যদি আমরা জানতে পারি তখন হয়তো এটা কৌশলগত কারণেই আমরা পুরোপুরি হয়তো আপনাদেরকে জানাতে পারবো না। এবং যারা এটা নিয়ে নেগোসিয়েশন করবে, যারা এটি নিয়ে কথা বলবে, যেভাবে জাহানমণিকে আনা হয়েছে, যেভাবে আলবেদর ক্রুকে আনা হয়েছে, সেই প্রসেসটা আমাদের অলরেডি শুরু হয়ে গেছে, আমরা চালু রেখেছি। এবং আশা করি যে আমাদের যে প্রথম লক্ষ্য যে জাহাজের নাবিক 23 জন এবং জাহাজ মালামাল সহ দেশে ফেরত আনা, সেই লক্ষ্য থেকে আমরা সহজেই বিচ্যুত হব না।
আর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নাবিকদের নিরাপদে উদ্ধারের জন্য সরকার সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রেখেছে।
তাদেরকে নিরাপদে থাকা ফিরিয়ে আনার জন্য সরকার সার্বিক চেষ্টা চালিয়ে যাচ্ছে। কারণ আপনারা জানেন সোমালিয়া যেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি বলতে খুবই নাজুক অবস্থা, নোঙ্গর করে হয়তো তারা কোনো
এবারে রয়েছে পবিত্র রমজান উপলক্ষে ধারাবাহিক আলোচনা।
খোদা প্রেমের বসন্ত,
শ্রোতা ভাই বোনেরা, পবিত্র রমজান উপলক্ষে খোদা প্রেমের বসন্ত শীর্ষক ধারাবাহিক আলোচনার তৃতীয় পর্বে আপনাদের সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি আক্তার জাহান
এবং আমি নাসির মাহমুদ।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
গত পর্বের আলোচনায় আমরা পবিত্র রমজানের রোজার গুরুত্ব সম্পর্কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বিখ্যাত ভাষণের কিছু অংশ তুলে ধরেছিলাম। ওই একই ভাষণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে মানুষেরা, এই মাসে সৎ আচরণের চর্চাকারী তথা সুন্দর আচরণকারীরা কিয়ামতের দিন পুলসিরাত পার হওয়ার সৌভাগ্য অর্জন করবে, আর যারা অসৎ তাদের পাগুলো সেদিন পিছলে যেতে চাইবে। যে কেউ এই মাসে তার অধীনস্থ কর্মীদের কাজের বোঝা কমিয়ে দেবে, আল্লাহ পরকালে তার হিসাব নিকাশ সহজ করবেন, এবং যে কেউ এই মাসে অন্যকে বিরক্ত করবে না, মহান আল্লাহ তাকে কিয়ামত বা বিচার দিবসের দিন নিজের ক্রোধ হতে নিরাপদ রাখবেন। যে কেউ রমজান মাসে কোনো এক ইয়াতিমকে সম্মান করবে ও তার সঙ্গে দয়ার্দ্র আচরণ করবে, মহান আল্লাহ বিচার দিবসে তার প্রতি দয়ার দৃষ্টি দেবেন। যে এই মাসে নিজের আত্মীয় স্বজনের সঙ্গে ভালো আচরণ করবে, মহান আল্লাহ বিচার দিবসে তার প্রতি দয়া করবেন। আর যে এই মাসে আত্মীয় স্বজনের সঙ্গে খারাপ আচরণ করবে, আল্লাহ তাকে নিজ রহমত থেকে দূরে রাখবেন।
বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম রমজান প্রসঙ্গে আরো বলেছেন, যে রমজানে এ মাসের জন্য নির্দেশিত বা নির্দিষ্ট ইবাদতগুলোর করবে, আল্লাহ তাকে দোজখের আগুন থেকে রক্ষা করবেন। যে এই মাসে ফরজ বা অবশ্য পালনীয় ইবাদত বা দায়িত্বগুলো পালন করবে, তাকে অন্য মাসে ওই একই কাজের পুরস্কারের চেয়ে 7 গুণ বেশি পুরস্কার দেয়া হবে। যে রমজান মাসে আমার উপর সালাওয়াত বা দরুদ পাঠাবে, আল্লাহ বিচার দিবসে তার ভালো কাজের পাল্লা ভারী করে দেবেন, অথচ অন্যদের পাল্লা হালকা থাকবে। যে এই মাসে পবিত্র কোরআনের মাত্র 1 আয়াত তেলাওয়াত করবে, আল্লাহ তাকে এর বিনিময়ে এত সওয়াব দেবেন যে তা অন্য মাসে পুরো কোরআন তেলাওয়াতের সমান হবে।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান প্রসঙ্গে আরও বলেছেন, হে মানুষেরা, বেহেস্তের দরজাগুলো এই মাসে তোমাদের জন্য খোলা থাকবে। আল্লাহর কাছে এমনভাবে প্রার্থনা করো যাতে তা তোমার জন্য বন্ধ হয়ে না যায়। রমজান মাসে দোজখের দরজাগুলো বন্ধ রয়েছে। আল্লাহর কাছে এমনভাবে প্রার্থনা করো যাতে তা তোমার জন্য কখনো খুলে না যায়। এই মাসে শয়তানগুলোকে হাত কড়া পরিয়ে বন্দী রাখা হয়েছে। আল্লাহর কাছে এমনভাবে প্রার্থনা করো যাতে তারা তোমাদের উপর কর্তৃত্ব করতে না পারে।
শ্রোতা ভাই বোনেরা, অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা পবিত্র রমজানের ফজিলত সম্পর্কে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব মোহাম্মদ মুনির হুসাইন খানের বক্তব্য শোনাব। তিনি মাহে রমজানের ফজিলত তুলে ধরতে গিয়ে আজ বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের পবিত্র আহলে বাইতের সদস্য হজরত ইমাম জাফর সাদিকের একটি বক্তব্য শোনালেন। জনাব খান বলেছিলেন,
ইমাম সাদিক আলাইহিস সালাম বলেছেন, রমজান মাসের এমন হক ও মর্যাদা রয়েছে যে এর ফলে কোনো মাসই এ মাসের সদৃশ্য ও সমকক্ষ নয়।
পবিত্র রমজান আত্মশুদ্ধি তথা আত্মগঠন ও আত্মসংশোধনের শ্রেষ্ঠ মাস, কারণ রমজানে রোজাদার অনেক বৈধ তৃপ্তি বা হালাল বিষয় ভোগ করা থেকে নিজেকে বঞ্চিত রেখে নাফস বা নিজের সঙ্গে জিহাদ তথা শ্রেষ্ঠ জিহাদে মশগুল থাকেন। আমরা অনেকেই শারীরিক মৃত্যুকে কত বেশি ভয় পাই, কবর আজাব বা কবরের অন্ধকার ঘরের কথা ভাবতেই শিউরে উঠি আমরা অনেকেই, কিন্তু আত্মার মৃত্যু অনেক বেশি ভয়ানক। আত্মাকে অসুস্থ রাখার জন্য পরকালে কোটি কোটি বছর কিংবা কেউ কেউ চিরকাল দোজখের আগুনে জ্বলবে এবং চিরকাল অন্যদের কাছে লজ্জিত হয়ে থাকবে। আত্মার কিছু রোগ হল স্বার্থপরতা বা আত্মকেন্দ্রিকতা, হিংসা, কার্পণ্য, অলসতা ও দায়িত্ব পালনে অবহেলা ইত্যাদি।
কেউ আমাদের হিংসুক বললে তা সহ্য হয় না, বরং জোরে সোরে অস্বীকার করি। কিন্তু রমজানে নিজেই ভেবে দেখুন, আমার ভেতরে কি কি সমস্যা আছে, আমি কতটা আত্মপ্রেমিক ও পরশ্রী কাতর। নিজের জন্য যা পছন্দ করি, অন্যের জন্য তা পছন্দ করি কি? নিজের বেলায় ভালো পদ, ভালো সুযোগ সুবিধা ও সম্মান আশা করলেও অন্যের ক্ষেত্রেও তা করছি কি? গিবাত ও চগলখড়ির মতো মারাত্মক পাপের অভ্যাস আমার রয়েছে কি? অন্যরা আমার বিশেষ কিছু ত্রুটি বা দোষ গোপন রাখুক এই আশা করলেও আমি কি অন্যদের ক্ষেত্রেও সেই একই প্রত্যাশা পূরণ করছি? কোনো কিছু কেনা বা বেচার সময় যে মূল্য আশা করি, নিজের বেলায় অন্যের বেলায় কি তা আশা করছি?
কোনো কোনো বিষয়ে খুব ধার্মিক হয়ে অন্যদের অনেক অধার্মিকতার তীব্র নিন্দা জানালেও ধর্মের সব বিষয়েই কি আমি নিজেকে এভাবে উন্নত করতে পেরেছি? নিজের ভালো কাজের কথা প্রচার করে বা উপকারের জন্য খোঁচা দিয়ে সেসবের সওয়াবকে কি ধ্বংস করছি? ভালো কাজের জন্য অন্যদের বাহবা বা প্রশংসা আশা করছি কি? অন্যদের বাহবা বা নিন্দার ভয় না করে সব কাজ কেবল আল্লাহর সন্তুষ্টির জন্যই করছি কি? বারবার এ জাতীয় প্রশ্ন নিজেকেই নিজে করতে থাকুন, এরপর নিজেই নিজের চিকিৎসা করুন। মহান আল্লাহ আমাদের সবাইকে আত্মিক রোগ বালাই থেকে মুক্ত হওয়ার তৌফিক দিন। তো শ্রোতা বন্ধুরা, এবারে বিদায় নেবার পালা।
তবে তার আগে শুনুন রমজানের তৃতীয় রোজার দোয়া ও তার অর্থ।
হে আল্লাহ, আজকের এই দিনে আমাকে সচেতনতা ও বিচক্ষণতা দান করো, আমাকে দূরে রাখো অজ্ঞতা, নির্বুদ্ধিতা ও ভ্রান্ত কাজকর্ম থেকে। এদিনে যত ধরনের কল্যাণ দান করবে তার প্রতিটি থেকে তোমার দয়ার উসিলায় আমাকে উপকৃত করো, হে দানশীলদের মধ্যে সর্বোত্তম দানশীল।
اللهم ارزقني فيه الذهن والتنبيه وباعدني فيه من السفاهة والتمويه واجعل لي نصيبا من كل خير تنزله يا أجود الأجودين.
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবার হচ্ছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা।
কথাবার্তা সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আজ 14ই মার্চ বৃহস্পতিবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ, আশা করছি আপনারা ভালো আছেন। আসরে শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। প্রথমে বাংলাদেশের শিরোনাম। মার্কিন সিনেটরের স্পষ্ট বার্তা, ডক্টর ইউনুসের উপর প্রতিহিংসা হয়রানি বন্ধ না হলে আমেরিকার সঙ্গে সম্পর্ক নষ্ট হতে পারে ইত্তেফাক। যোগাযোগের চেষ্টা, জলদস্যুদের সঙ্গে চিফ অফিসার আতিকুল্লার বাসায় কান্নার রোল যুগান্তর। মুশতাক তিশার বিষয়ে যে নির্দেশ দিয়েছেন আদালত, এটিও একই দৈনিকের খবর। কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক স্থায়ীভাবে, বিভাগীয় প্রধান সাময়িক বরখাস্ত, প্রথম আলো। মানব জমিনের শিরোনাম, জিম্মি নাবিকদের আকুতি আমাদের বাঁচান, কলকাতা শিরোনাম। এক দেশ এক ভোট চাইল রামনাথ কোবিন্দ কমিটি, আনন্দবাজার পত্রিকা। শেয়ার বাজারে ধসে চলছে আদানির মূলধন, শেয়ার বাজারে ধসে চলেছে আদানির মূলধন গণশক্তি, সিএএ নিয়ে বিবৃতি প্রত্যাহার স্বরাষ্ট্র মন্ত্রকের আজকাল। মহারাষ্ট্রের আহমেদনগরের নাম বদলে হল অহল্যানগর, প্রস্তাব পাশ বিধানসভায়, কুবের কলম। শ্রোতা বন্ধুরা, শিরোনামের পর এবার দুটি খবরের বিশ্লেষণে যাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, রমজান মাসে সরকারকে বিব্রত করতে বিএনপির সিন্ডিকেট থাকতে পারে বললেন ওবায়দুল কাদের, এটা দৈনিক মানব জমিনের একটি শিরোনাম, আপনার পর্যবেক্ষণ কি?
আপনাকে ধন্যবাদ। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যে বক্তব্য দিয়েছেন, সে বক্তব্য আমি মনে করি ব্যক্তিগতভাবে যে খানিকটা দায় এড়িয়ে যাওয়া বক্তব্য। কারণ সরকারে আছে আওয়ামী লীগ, তাহলে এখন রমজানের সময় যদি কোনো সিন্ডিকেট থেকে থাকে যা সরকারের জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করছে, তা নিশ্চয়ই মোকাবেলা করা বা তাকে ঠিকঠাক করা, সামাল দেয়া সরকারেরই দায়িত্ব। সিন্ডিকেটের কথা বলে আপাতত পার পেয়ে যাবেন, কিন্তু বাস্তবতা আসলে কতটা তা সেটা অবশ্যই প্রশ্ন সাপেক্ষ। একথা সবাই জানে। সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি নিজেও বলেছিলেন যে এই দেশে সিন্ডিকেটের বিরুদ্ধে কথা বললে পরিস্থিতি আরো খারাপ হবে, এবং আমরা দীর্ঘদিন ধরে এই সিন্ডিকেট সিস্টেমকে দেখে আসছি। এক এক সময় এক এক রকমের সিন্ডিকেট গজিয়ে ওঠে, এবং এগুলোর সাথে সবাই বলে অভিযোগ আকারে যে সরকারেরই সম্পর্ক রয়েছে। তো সেক্ষেত্রে বিএনপির সাথে যদি সিন্ডিকেটের সম্পর্ক থাকে বা বিএনপির ব্যবসায়ী সিন্ডিকেট যদি আওয়ামী লীগকে বা আওয়ামী লীগ সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলার চেষ্টা করে, তাহলে সেটা আওয়ামী লীগ সরকারের উচিত মোকাবেলা করে এবং প্রকাশ্যে আনা। তা না করে যখন এরকম বক্তব্য দেওয়া হয় তখন সাধারণভাবে আমরা ধরে নিই যে এটি মন্ত্রীর দায়িত্ব এড়িয়ে গেলেন।
ইরানি প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি 5 গুণ বেড়েছে। প্রশ্ন হচ্ছে, ইরানও কি তাহলে আমেরিকার মতো অস্ত্র রপ্তানিকারক দেশে পরিণত হচ্ছে?
জি, আপনি খুব চমৎকার একটি বিষয় তুলে ধরেছেন যে ইরানি প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি বেড়েছে, তার মানে ইরানও আমেরিকার মতো অস্ত্র রপ্তানিকারক দেশে পরিণত হচ্ছে কিনা। আমরা আপাতত সরল বাক্যে দেখলে নিশ্চয়ই এই কথাই বলবো যে ইরানও অস্ত্র রপ্তানিকারক দেশে পরিণত হচ্ছে, কারণ ইরান যখন অস্ত্র রপ্তানি করছে তাহলে অবশ্যই তারা অস্ত্র রপ্তানিকারক দেশে পরিণত হচ্ছে। কিন্তু আমেরিকার মতো অস্ত্র রপ্তানিকারক দেশে পরিণত হচ্ছে কিনা সেটা নিয়ে প্রশ্ন। দেখুন, আমেরিকা সারা বিশ্বে অস্ত্র রপ্তানি করে তাদের অর্থনীতিকে যেমন টিকিয়ে রাখার চেষ্টা করেছে, তেমনি সারা বিশ্বে যুদ্ধ বিগ্রহ দ্বন্দ্ব সংঘাত হানাহানি উস্কে দিয়ে তারা অস্ত্র ব্যবসা করে। মূলত অস্ত্র ব্যবসাটাই আমেরিকার রাজনীতিবিদরা পরিচালনা করে, এবং এর সাথে ইসরায়েলি লবির যে কি সম্পর্ক রয়েছে সেটা সারা বিশ্বের মানুষ কম বেশি সবাই জানে। এবং আমেরিকার অস্ত্র রপ্তানি হয় যুদ্ধ বিগ্রহ এগুলো করার জন্যই। অন্যদিকে ইরান যে অস্ত্র রপ্তানি করছে তা দিয়ে মূলত আঞ্চলিক এবং আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন দেশের নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করছে, এবং আমরা দেখেছি এই সিরিয়া লেবানন বা এরকম ইরান যে সমস্ত দেশের কাছে অস্ত্র বিক্রি করছে এই সমস্ত কোনো দেশের বিরুদ্ধে আগ্রাসন চালিয়েছে এমন কোন নজির নেই। সেক্ষেত্রে ইরানের অস্ত্র বিক্রি করা নিশ্চয়ই শান্তি এবং স্থিতিশীলতা রক্ষার ক্ষেত্রে কার্যকরী বা ভূমিকা রাখছে।
তো জনাব শেরাজ ইসলাম, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।
জি জনাব গাজী আব্দুর রশিদ, আপনাকে এবং রেডিও তেহরানের অগণিত শ্রোতাকে আমার পক্ষ থেকেও অনেক অনেক ধন্যবাদ।
এবারে কলকাতার কয়েকটি খবরের বিস্তারিত। অমিত শাহ বললেন, সিএএ আইন মুসলিম বিরোধী নয়, বাতিল অসম্ভব। সংবাদ প্রতিদিন সহ বিভিন্ন দৈনিকের খবরে লেখা হয়েছে, নাগরিকত্ব সংশোধিত আইন মুসলিম বিরোধী নয় বলে দাবি করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই ইস্যুতে বিরোধী দলগুলো মিথ্যা রাজনীতি করছে বলে তিনি অভিযোগ করেন। তিনি এক সাক্ষাৎকারে বলেন, বিভিন্ন প্ল্যাটফর্মে কমপক্ষে 41 বার আমি সিএএ নিয়ে কথা বলেছি। আমি বলেছি দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ভীত হওয়ার কোনো প্রয়োজন নেই, তবে বাংলায় সিএএ চালু করতে দেব না। সংশোধিত নাগরিকত্ব আইন বলবৎ হওয়ার পরে হুঙ্কার দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সুর শোনা গিয়েছিল তামিলনাড়ু ও কেরলের মুখ্যমন্ত্রীর কথাতেও, কিন্তু তাদের সেই দাবি ও সমালোচনার জবাবে অমিত শাহ আজ এসব কথা বলেন। তার কাছে প্রশ্ন করা হয়, সিএএ বাস্তবায়নের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ শুরুর পর সরকার কি এই আইন বাস্তবায়নের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে? জবাবে তিনি বলেন, সিএএ কে আর কখনো পিছিয়ে ফিরিয়ে নেওয়া হবে না। আর আজকাল পত্রিকার খবরের শিরোনাম, সিএএ নিয়ে বিবৃতি প্রত্যাহার স্বরাষ্ট্রমন্ত্রকের। এ খবরে বলা হয়েছে, নাগরিকত্ব সংশোধন আইন মুসলিম সমাজের জন্য ভালো হবে বলে জারি করা বিবৃতি প্রত্যাহার করে নিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। শেয়ার বাজারে ধসে চলেছে আদানির মূলধন, গণশক্তি পত্রিকার শিরোনামের খবরে লেখা হয়েছে। নড়বড়ে হয়ে রয়েছে শেয়ার বাজার। পরপর 7 দিনে আদানি গোষ্ঠীর বিভিন্ন সংস্থার প্রায় 90,000 কোটি টাকার বাজার মূলধন কমেছে। ফেব্রুয়ারির পর মার্চেও ছোট বাজার মূলধনের সংস্থাগুলির দর নেমে চলেছে। 5,000 কোটি টাকার কম বাজার মূলধন থাকলে সেই সংস্থাকে শেয়ার বাজারে ছোট মূলধনের সংস্থা বলা হয়। ফেব্রুয়ারি থেকে প্রায় 6,40,000 কোটি টাকা বাজার মূলধন কমেছে বিভিন্ন ছোট সংস্থার। আদানি শেয়ারের দাম কমে যাওয়ায় শেয়ার বাজারে স্থিতিশীলতা ঘিরে উদ্বেগ বেড়েছে। মহারাষ্ট্রের আহমেদনগরের নাম বদলে হল অহল্যানগর, প্রস্তাব পাশ বিধানসভায়। পূবের কলম পত্রিকার এ খবরে লেখা হয়েছে, বদলে গেল আওরঙ্গজেবের স্মৃতি বিজড়িত আহমেদনগরের নাম। এখন থেকে ওই শহরের নাম হবে অহল্যানগর। 18 শতকের মারাঠা রানী অহল্যাবাই হোলকারের নামেই এই নাম। বুধবার মহারাষ্ট্রের মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাব পাশ হয়েছে। মুখ্যমন্ত্রী একনাথ শিন্দের দপ্তর থেকে বিজ্ঞপ্তি জারি করে সামাজিক মাধ্যমে সংশ্লিষ্ট বিষয়ে একটি পোস্ট দেয়া হয়। সেখানে জানানো হয়, আহমেদনগরের নাম পুণ্য শ্লোক অহল্যা দেবী নগর করার বিষয়ে মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসরে এখানেই গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে পবিত্র কোরআনের তাফসির বিষয়ক অনুষ্ঠান কোরআনের আলো।
শ্রোতা বন্ধুরা সালাম ও শুভেচ্ছা নিন, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। পবিত্র কোরআনের তাফসির বিষয়ক আজকের অনুষ্ঠান উপস্থাপনায় আপনাদের সঙ্গে রয়েছি আমি আক্তার জাহান
এবং আমি রেজওয়ান হোসেন।
গত আসরে আমরা সূরা মুজাম্মিলের আলোচনা শেষ করেছি, তাই আজ আমরা পবিত্র কোরআনে এর পরবর্তী সূরা অর্থাৎ সূরা মুদাসসিরের সংক্ষিপ্ত তাফসির শুরু করব। মক্কায় অবতীর্ণ এই সূরায় 56টি আয়াত রয়েছে।
মুফাসসিরগণ এ ব্যাপারে একমত যে আল্লাহ তাআলা যখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রকাশ্যে ইসলাম প্রচারের নির্দেশ দেন, তখন এই সূরাটি নাজিল হয়। অন্যান্য মাক্কি সূরার মতো এই সূরাতেও আল্লাহ, পরকাল, শিরকের বিরুদ্ধে যুদ্ধ এবং ইমানের মতো ইসলামের মৌলিক বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। সেই সঙ্গে এখানে জাহান্নামবাসীর বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, যারা সত্য প্রত্যাখ্যান করে এবং কোরআনের বিরুদ্ধে রুখে দাঁড়ায় তাদের স্থান হবে জাহান্নাম। প্রথমেই এই সূরার 1-7 নম্বর পর্যন্ত আয়াতের তেলাওয়াত ও তর্জমা শোনা যাক।
بسم الله الرحمن الرحيم يا أيها المدثر قم فأنذر وربك فكبر وثيابك فطهر والرجز فاهجر ولا تمنن تستكثر ولربك فاصبر
هي بسترات شاديتو اوتون ايوان شاترك كورون আর আপনার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করুন, আর আপনার পরিচ্ছদ পবিত্র করুন, আর অপবিত্রতা বর্জন করুন। বেশি পাওয়ার আশায় দান করবেন না এবং দানকে বড় করে তুলে ধরবেন না, এবং আপনার প্রতিপালকের উদ্দেশ্যে ধৈর্য ধারণ করুন।
মক্কার মুশরিকদেরকে প্রকাশ্যে মূর্তি পূজা থেকে বিরত থাকার আহ্বান জানানোর নির্দেশ প্রাপ্ত হওয়ার পর আল্লাহর রাসূলের প্রতি এই সূরাটি নাজিল হয়। কাফিরদের একথা বলতে বলা হয় যে মন্দ ও অশ্লীল কর্ম দুনিয়া ও আখিরাতে তাদের জন্য চরম দুর্ভোগ ডেকে আনবে। সে সঙ্গে বলা হয়, আপনার রবের শ্রেষ্ঠত্ব তুলে ধরুন এবং সকল মিথ্যা উপাস্যকে বাতিল বলে ঘোষণা করুন। শিরক ও মূর্তি পূজার সকল প্রতীক ধ্বংস করে ফেলুন এবং আল্লাহর নামের পাশে যেন আর কারো নাম স্থান করে নিতে না পারে সে ব্যবস্থা নিন। উচ্চস্বরে তাকবীর ও আল্লাহু আকবার ধ্বনি উচ্চারণ করে নামাজ শুরু করুন। মক্কার কাফিরদের সামনে একথা সুস্পষ্ট করুন যে তারা যেন কেবলমাত্র আল্লাহর ইবাদত করে এবং তাকে নাম ধরে ডাকে।
মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহান আল্লাহর পরবর্তী নির্দেশ হচ্ছে, আপন পোশাক ও দেহকে বাহ্যিক অপবিত্রতা থেকে পবিত্র রাখুন, যাতে আপনার বক্তব্য মানুষের অন্তরে দাগ কাটে এবং মানুষ তার আহ্বান সহজে মেনে নেয়। সেই সঙ্গে আল্লাহ ক্ষুব্ধ হতে পারেন এবং তার ক্রোধের উদ্রেক হয় এমন যে কোনো কাজ থেকে বিরত থাকুন। সেই সঙ্গে সব ধরনের অপবিত্রতা থেকে মুক্ত থাকুন।
এরপর বলা হচ্ছে, এবাদত করে যেন আল্লাহকে একথা বোঝানো না হয় যে আমি অনেক এবাদত করে ফেলেছি, কিংবা নিজের কোনো ভালো কাজকে যেন জাহির করা না হয়। বরং সর্বদা আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞ থাকতে হবে, এ কারণে যে তিনি আমাদেরকে এবাদত বন্দেগী করার এবং অন্যকে সাহায্য করার সামর্থ্য দিয়েছেন। আয়াতগুলোর শেষাংশে মহান আল্লাহ বলেছেন, আল্লাহর নির্দেশ পালন করতে গেলে স্বাভাবিকভাবেই নানা সমস্যা ও কঠিন পরিস্থিতির মুখে পড়তে হবে। এ অবস্থায় ধৈর্য ও সহিষ্ণুতা চরম পরাকাষ্ঠা প্রদর্শন করতে হবে।
এই সাত আয়াতের কয়েকটি শিক্ষণীয় বিষয় হচ্ছে, এক, পার্থিব জীবনে মানুষ নানা ধরনের বিপদের সম্মুখীন হয়। মানুষকে পার্থিব জীবন ও পরকালের নানা ধরনের বিপদ সম্পর্কে সতর্ক করে এ ব্যাপারে করণীয় ঠিক করে দেওয়ার জন্য ধূলির ধরায় নবী রাসূলগণের আগমন ঘটে। দুই, শ্রেষ্ঠত্ব কেবলমাত্র আল্লাহর, যার দৃষ্টিতে আল্লাহ শ্রেষ্ঠ তার দৃষ্টিতে অন্য সব কিছু তুচ্ছ, তার পক্ষে আল্লাহ তাআলার পরিবর্তে অন্য কারো ইবাদত করা সম্ভব নয়। তিন, ইমানদার ব্যক্তিকে বাহ্যিক পবিত্রতা অর্জনের পাশাপাশি অন্তরকেও কলুষমুক্ত রাখতে হবে। চার, আল্লাহর ইবাদত ও আল্লাহর রাস্তায় দান খয়রাত করে খোটা দেওয়া যাবে না। এবারে সূরা মুদাসসিরের 8 থেকে 14 নম্বর পর্যন্ত আয়াতের তেলাওয়াত শোনা যাক।
فَإِذَا نُقِرَ فِي النَّاقُورِ فَذَلِكَ يَوْمَئِذٍ يَوْمٌ عَسِيرٌ عَلَى الْكَافِرِينَ غَيْرُ يَسِيرٍ ذَرْنِي وَمَنْ خَلَقْتُ وَحِيدًا وَجَعَلْتُ لَهُ مَالًا مَّمْدُودًا وَبَنِينَ شُهُودًا
অতপর যখন সিংহাই ফুঁক দেয়া হবে, সেদিনটি হবে বড়ই কঠিন দিন, যা কাফিরদের জন্য মোটেই সহজ নয়। আমাকে এবং যাকে আমি সৃষ্টি করেছি তাকে একাকী ছেড়ে দিন, আর আমি তাকে দিয়েছি অঢেল ও ক্রমবর্ধমান সম্পদ, আর তার পাশে উপস্থিত অনেক পুত্র, এবং তাকে দিয়েছি স্বাচ্ছন্দ্যময় জীবনের প্রচুর উপকরণ।
এই সূরার দ্বিতীয় আয়াতে আল্লাহর রাসূলকে সতর্কবাণী উচ্চারণ করতে বলা হয়েছিল। এরপর এই আয়াতগুলোতে সে সতর্কবাণীর কিছু নমুনা উপস্থাপন করা হয়েছে। মহান আল্লাহ এরশাদ করেছেন, যেদিন কিয়ামত দিবস প্রতিষ্ঠিত হবে সেদিনটি কাফির ও অবিশ্বাসীদের জন্য হবে অত্যন্ত কঠিন ও ভয়ঙ্কর, কারণ তারা পার্থিব জগতে সত্য শোনা ও উপলব্ধি করা সত্ত্বেও তা মেনে নিতে রাজি হয়নি। এরপর রাসূলুল্লাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের যুগের প্রখ্যাত মুশরিক ও গোত্রপতি ওয়ালিদ বিন মুগিরার প্রতি ইঙ্গিত করে বলা হয়েছে, মহান আল্লাহ তাকে অনেক পুত্র সন্তান ও ধন দৌলত দান করেছিলেন, ফলে পরিবার পরিজন নিয়ে সচ্ছলতার সঙ্গে জীবনযাপন করা তার জন্য সহজ হয়েছে। কিন্তু এর বিনিময়ে সে আল্লাহর কৃতজ্ঞতা স্বীকারের পরিবর্তে মহান স্রষ্টাকে অস্বীকার করে বসে। সে আল্লাহর রাসূলের বিরোধিতা করে এবং তাকে জাদুকর আখ্যা দিয়ে মানুষকে রাসূলের বক্তব্য শোনা থেকে বিরত থাকার আহ্বান জানায়।
এই সাত আয়াতের কয়েকটি শিক্ষণীয় বিষয় হচ্ছে, এক, আমরা যেন আমাদের পার্থিব সম্পদ ও প্রাচুর্যে দম্ভ না করি। আমাদের ভুলে গেলে চলবে না যে যেদিন আমরা পৃথিবীতে এসেছিলাম সেদিন আমাদের কিছু ছিল না, এবং যেদিন আমরা পৃথিবী ছেড়ে চলে যাব সেদিনও সঙ্গে করে কিছু নিয়ে যেতে পারব না। খালি হাতে এই জগতে এসেছি, আবার খালি হাতেই ফিরে যেতে হবে। দুই, সত্য প্রত্যাখ্যানকারী কাফিরদের জন্য কিয়ামত হবে কঠিন ও ভয়ঙ্কর একদিন। ৩. মহানবী আল্লাহর বাণী মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্বপ্রাপ্ত ছিলেন এবং খোদাদ্রোহী কাফিরদেরকে তিনি আল্লাহর হাতে ছেড়ে দিয়েছেন।
তো শ্রোতা বন্ধুরা, আমরা যেন আজকের আলোচনা থেকে প্রয়োজনীয় শিক্ষা গ্রহণ করতে পারি সে কামনা করে শেষ করছি কোরআনের আলোর আজকের আয়োজন। যারা সঙ্গ দিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
اللهم صل على محمد وزد وبارك على آل محمد صل على محمد وآل محمد صل على محمد وآل محمد
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে একটি সংক্ষিপ্ত সংবাদ। ফ্রান্সে নতুন আইন প্রণয়নের মাধ্যমে মসজিদের ইমামদের বিরুদ্ধে সীমাবদ্ধতা জোরদার করেছে সেদেশের সরকার। ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন বলেছেন, মসজিদের ইমামদের অবশ্যই ফরাসি ভাষা শিক্ষা এবং সেকুলারিজম বিষয়ক একাধিক কোর্স সম্পন্ন করতে হবে। বিদেশ থেকে ফ্রান্সে ইমাম পাঠানোর সুযোগও চলতি বছর থেকে বন্ধ হয়ে যাবে বলে তিনি জানিয়েছেন। এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম। ইসরায়েলি সেনাবাহিনী ক্লান্ত, রাফা আক্রমণ করলেও তারা যুদ্ধে হেরে যাবে, হিজবুল্লাহ নেতার মন্তব্য। ইরানি প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি বেড়েছে 5 গুণ, উচ্চ ক্ষমতার হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো ইয়েমেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর হামলা ফৌজদারি অপরাধ, এটা চলতে পারে না, ডক্টর আসিফ নজরুলের মন্তব্য। এবং সংশোধিত নাগরিকত্ব আইন ইস্যুতে বিজেপি দেশে ধর্মের ভিত্তিতে বিভাজনের চেষ্টা চালাচ্ছে, পশ্চিমবঙ্গ কংগ্রেসের অভিযোগ। এবারে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com। আমি আবার বলছি, রেডিও তেহরান 1982@gmail.com। সরাসরি যোগাযোগের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। বাংলাদেশে আমাদের ঠিকানা বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপিএ বক্স নাম্বার 4002, ঢাকা 1000, বাংলাদেশ। আর ভারতে আমাদের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 4222, নিউ দিল্লি 110048, ইন্ডিয়া। আজ এ পর্যন্তই, খোদা হাফিজ। Thank you.